বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 25 ডিসেম্বর, 10 পৌষ এবং ফার্সি 5 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আমেরিকার যে কোনো ধরনের সামরিক অহঠকারিতার ব্যাপারে ইরানের কঠোর হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর শিশুপর্ণ তৈরির দিক থেকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে হজরত ঈসা আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন, পত্রপত্রিকার বিশ্লেষণমূলক অনুষ্ঠান, কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বড় ধরনের রাজনৈতিক পাপ বলেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ক্ষমতার শেষ মুহূর্তে সৌদি আরবের কাছে গাইডেড স্মার্ট বোমা বিক্রির জন্য তাড়াহুড়ো করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের মিজোরাম রাজ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আস্তানা, উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এবং পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার, নরেন্দ্র মোদীর অভিযোগ তৃণমূল বলছে মিথ্যা কথা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের সঙ্গে মুসলিম ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা বড় ধরনের রাজনৈতিক অপরাধ। বিশ্বের 30টি মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে লেখা এক চিঠিতে হামাসের প্রধান ইসমাইল হানিয়া একথা বলেছেন। গতকাল লেখা ওই চিঠিতে হামাস নেতা বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কারণে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা বাড়িয়ে দেওয়ার সাহস পেয়েছে, পাশাপাশি গাজা উপত্যকার উপর তাদের অবরোধ অব্যাহত রেখেছে। ইহুদিবাদী ইসরায়েলের এসব তৎপরতার উদাহরণ হিসেবে ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার, ভূমি দখল, নতুন নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপন, পবিত্র জেরুজালেম আল কুদস শহরকে ইহুদিকরণ এবং পবিত্র আলাক্সা মসজিদকে বিভক্তিকরণের প্রচেষ্টার কথা তুলে ধরেন। ইসমাইল হানিয়া সুস্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় পুরো মুসলিম উম্মার স্বার্থের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে এবং এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন ইসমাইল হানিয়া।
সিরিয়ার হামা প্রদেশের উপর ইহুদিবাদী ইসরায়েল আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা প্রতিহত করেছে। গতরাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি জঙ্গি বিমান এই হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত 12:40 সময় ইহুদিবাদী ইসরায়েল ওই হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপলি শহরের আকাশ ব্যবহার করে ইসরায়েলের বিমান থেকে হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় হামলা চালানো হয়। তবে সিরিয়ার সেনারা ইসরায়েলের এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সফলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফুটেজ প্রকাশ করা হয়েছে। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় মোতায়েন সামরিক বাহিনী ও মিত্র যোদ্ধাদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে এসে সৌদি আরবের কাছে স্মার্ট বোমা বিক্রির জন্য তাড়াহুড়ো করছেন। এজন্য তিনি কংগ্রেসের অনুমোদন নিতে মরিয়া হয়ে উঠেছেন। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরবের কাছে 7,500 স্মার্ট বোমা বিক্রির জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে নোটিশ করেছে। নোটিশে বলা হয়েছে, সৌদি আরবের কাছে ট্রাম্প প্রশাসন এ সমস্ত বোমা বিক্রির জন্য রেইথন টেকনোলজিস কর্পোরেশনকে লাইসেন্স দেওয়ার পদক্ষেপ নিচ্ছে। যদি এই কোম্পানিকে ট্রাম্প প্রশাসন স্মার্ট বোমা বিক্রির জন্য লাইসেন্স দেয়, তাহলে তারা সৌদি আরবের কাছে প্রায় $48 কোটি মূল্যের বোমা বিক্রির সুযোগ পাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া নোটিশে আরও বলা হয়েছে যে রেইথন টেকনোলজিস কর্পোরেশন সৌদি আরবে তাদের বিদ্যমান অস্ত্র ব্যবসা ভবিষ্যতে আরও বাড়াতে চায়। লিবিয়ায় মোতায়েন তুর্কি সামরিক বাহিনীর উপর হামলার হুমকি দিয়েছেন বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকারকে সমর্থন দেওয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে তুরস্ক। এর বিপরীতে ফ্রান্স, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো দেশ খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে। জেনারেল হাফতার তুরস্ককে উপনিবেশবাদী শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, লিবিয়া থেকে শান্তিপূর্ণভাবে তুরস্কের সেনাদের চলে যেতে হবে, অন্যথায় তাদেরকে জোর করে বের করে দেওয়া হবে। সম্প্রতি তুরস্কের সংসদ লিবিয়ায় সেনা সংখ্যা বাড়ানোর জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাব অনুসারে আরও 18 মাসের জন্য তুরস্ক লিবিয়ায় সেনা মোতায়েন করে রাখবে। এ প্রসঙ্গে হাফতার বলেন, লিবিয়া থেকে যতক্ষণ পর্যন্ত না তুরস্কের সেনারা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত প্রিয় জন্মভূমিতে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে না। চলতি বছরের প্রথম দিকে তুর্কি সেনাদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিতে লিবিয়ার নারী পুরুষ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন হাফতার। 2011 সালে কথিত আরব বসন্তের সময় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করার পর দেশটিতে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। ভারতের মিজোরাম রাজ্যের অভ্যন্তরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে এসব আস্তানা ধ্বংস করার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ভারতের মিজোরাম রাজ্যের অভ্যন্তরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে এই আস্তানাগুলো ধ্বংস করার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতীয় রাজ্য আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিজিপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 51তম সীমান্ত সম্মেলনে এই অনুরোধ জানানো হয়েছে বলে আজ বিকেলে ঢাকায় খবর প্রকাশিত হয়েছে। বিজিপির অনুরোধের জবাবে বিএসএফ এর মহাপরিচালক সন্ত্রাসের বিরুদ্ধে ভারত সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেছেন, ওইসব আস্তানার অস্তিত্ব যদি পাওয়া যায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 22 ডিসেম্বর থেকে শুরু হওয়া এবারের সীমান্ত সম্মেলন শেষ হবে আগামীকাল শনিবার। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করছে। এই সম্মেলনে বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১২ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক, সীমান্তে বিএসএফ, ভারতীয় নাগরিক এবং দুর্বৃত্ত কর্তৃক বাংলাদেশের নিরস্ত্র নাগরিকদের হত্যা, আহত বা মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন যৌথ টহল পরিচালনা বৃদ্ধি, জনসচেতনতামূলক কর্মসূচি আরও বেগবান করা, যথার্থ আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ সহ সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে উভয় পক্ষই সম্মত হয়েছে। প্রচলিত আইন ও বিধি লঙ্ঘন করে ভারতীয় নাগরিক এবং বিএসএফ এর সদস্যরা প্রায়ই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, যা দুটি বন্ধুত্বপূর্ণ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ বিষয়ে বিজিবি মহাপরিচালক উদ্বেগ প্রকাশ করেন। তিনি উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে বিএসএফ এর সহযোগিতা কামনা করেন।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১১৬৩ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৫,০০,৭,২৬৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭,৩৯৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪,৪৮,০০৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,১১৩ জন। অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষা সহ গত ২৪ ঘন্টায় দেশে ১৩,৬৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮.৪৯%। ভারতের পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধা পাওয়া থেকে রাজ্য সরকার বঞ্চনা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তবে পাল্টা জবাবে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি প্রধানমন্ত্রীর দাবিকে মিথ্যে বলে মন্তব্য করেছেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধা পাওয়া থেকে রাজ্য সরকার বঞ্চিত করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ শুক্রবার রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। পাল্টা জবাবে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি আজ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দাবি মিথ্যে বলে মন্তব্য করেছেন। চলমান কৃষক আন্দোলনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রসঙ্গে অধ্যাপক সৌগত রায় বলেন, মোদীর কথাই চিড়ে ভিজবে না। এ প্রসঙ্গে অধ্যাপক সৌগত রায় বলেন,
মোদীরা টাকা পাঠিয়ে সোজাসুজি রাজনৈতিক সুবিধা নেবে, এটা কেন রাজ্য সরকার মেনে নেবে? তাই বাংলার কৃষকরা যদি কিষাণ সম্মান নিধির টাকা না পায়, তার জন্য দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের, মোদীর নিজের। মোদী যেসব কথা বলছেন এখানে, কি করেছেন না করেছেন, তাতে কৃষকদের চিড়ে ভিজবে না। এই ভারতবর্ষে গত কয়েক বছর ধরে এগ্রেরিয়ান ডিস্ট্রেস চলছে। জানেন, মহারাষ্ট্রে, কর্ণাটকে কৃষকরা আত্মহত্যা করছে, ব্যাপকভাবে আত্মহত্যা হয়েছে, মোদী তার সমাধান করেনি।
বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। জাতীয় কৃষি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তৃণমূল নেতা অধ্যাপক সৌগত রায় বলেন, মহারাষ্ট্র, কর্ণাটকে কৃষকরা ব্যাপকভাবে আত্মহত্যা করছেন, মোদী তার সমাধান করেননি, মূল বিষয় থেকে সরে যাচ্ছেন মোদী। মোদী সরকার কৃষকদের সঙ্গে দীর্ঘ কথাবার্তা চালিয়ে আন্দোলন ভেঙে দিতে চাচ্ছেন বলেও অধ্যাপক সৌগত রায় মন্তব্য করেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পরিচালক ও করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য ডক্টর রণদীপ গুলেরিয়া বলেছেন, করোনার নয়া স্ট্রেনকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং সতর্ক হওয়া প্রয়োজন। আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর গুলেরিয়া বলেন, লোকেরা কেবল সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যবহার করুন, তাহলেই কারোর কিছু হবে না। ব্রিটেন থেকে আসা করোনা ভাইরাসের নয়া রূপে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। গত তিন চার দিনের মধ্যে ব্রিটেন থেকে যারা ভারতে ফিরে এসেছেন তাদের প্রতিও বিশেষ নজর রাখা হচ্ছে। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে গতকাল জানিয়েছেন, ৯ ডিসেম্বরের পরে ব্রিটেন থেকে আসা ৯৭৯ জন যাত্রীর আরটিপিসি টেস্ট হয়েছে আরটিপিসিআর টেস্ট হয়েছে। এর মধ্যে 11 জনের দেহে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। আক্রান্তদের দক্ষিণ গোয়ার আইএসআই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ওই আক্রান্তদের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে করোনা ভাইরাসের মহামারীতে গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি আজ এই তথ্য জানিয়েছেন। সীমা সাদাত লারি জানান, গত ২৪ ঘণ্টার এই মৃত্যু নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৫৪০৪ জন মানুষ মারা গেলেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে সংঘটিত রকেট হামলার জন্য ট্রাম্প ইরানকে দায়ী করে যে ভিত্তিহীন অভিযোগ করেছে তার কড়া জবাব দিয়েছে ইরান। ট্রাম্প আসলে নির্বাচনের পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতেই এসব অভিযোগ করছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
বাগদাদের মার্কিন দূতাবাসের সাম্প্রতিক রকেট হামলায় তেহরানের ভূমিকা রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত টুইটে যে হুমকিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড মোহাম্মদ জাওয়াদ জারিফ ট্রাম্পের ওই হুমকির জবাবে পাল্টা টুইট করেছেন। তিনি লিখেছেন, নিজ দেশের জনগণকে দেশের বাইরে বিপদের মুখে ঠেলে দিয়ে আমেরিকার অভ্যন্তরে নিজের চরম ব্যর্থতাকে ধামাচাপা দেওয়া যাবে না। ট্রাম্পের ওই গাঁজাখুরি টুইটের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিব জাদে বলেছেন, এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া বাগাড়ম্বরপূর্ণ অভিযোগ নতুন কিছু নয়, এরকম ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি হোয়াইট হাউসের নিত্য নৈমিত্তিক ঘটনা। ট্রাম্প যে দুর্বিষহ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, এই অভিযোগের ঘটনা সেই পরিস্থিতি থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা মাত্র। গত বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই রোববার বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলায় ইরান জড়িত বলে অভিযোগ উত্থাপন করেন। ট্রাম্প তার টুইটার পেজে লিখেছেন, রবিবার বাগদাদে আমাদের দূতাবাসে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। এগুলোর মধ্যে তিনটি রকেট কাজ করেনি। অনুমান করুন তো এসব রকেট কোত্থেকে এসেছে, নিজেই জবাব দিয়ে লিখেছেন ইরান। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, আমরা ইরাকে আমেরিকানদের বিরুদ্ধে আরও হামলার গুঞ্জন শুনতে পাচ্ছি। আমেরিকার একজন নাগরিকও যদি মারা যায় তার জন্য দায়ী থাকবে ইরান। যদিও পশ্চিম এশিয়ায় মার্কিন সন্ত্রাসবাদী বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি দাবি করেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটন উত্তেজনা সৃষ্টিকারী কোনোরকম সংঘাতে জড়াতে চায় না। প্রকৃতপক্ষে ট্রাম্প এখন জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়ে পরাজিত হয়েছেন। তাকে এখন তার সরকার ও দলের কর্মকর্তারাই প্রতিদিন ছেড়ে চলে যাচ্ছে। বিদেশেও বিশেষ করে ইউরোপীয় নেতারাও তার ব্যাপারে উদাসীন। এসব কারণেই মূলত জনগণের দৃষ্টি আকর্ষণ করতে ট্রাম্প এখন ইরানকে সামরিক হুমকির ঢোল পিটিয়ে যাচ্ছে। ট্রাম্প মনে করেন যে ইরানকে হুমকি দিয়ে তিনি তার লক্ষ্য অর্জন করতে পারবেন। মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যাথরিন উইলবার্গার এবং ডাস্টিন ওয়ার্কারের মতে, ট্রাম্পের এ ধরনের পদক্ষেপ ইরানের সঙ্গে বিরোধ মীমাংসার কোনো কার্যকর উপায় নয়, বরং এতে সামরিক এবং অর্থনৈতিকভাবে আমেরিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প আসলে এগুলো করে ইরান ভীতি ছড়ানোর চেষ্টা করছে। এদিকে ইরানের স্পষ্ট বক্তব্য হল, মার্কিন প্রশাসন যদি কোনোরকম বিবেকহীন সামরিক পদক্ষেপের চিন্তা করে তাহলে ইরান তার দাঁত ভাঙা জবাব দেবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। শিশুদের দিয়ে যৌনদৃশ্যে অভিনয় করানো, তাদের যৌন নিপীড়নের ছবি ও ভিডিও ধারণ এবং এসব আদান প্রদানের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
শিশুদের দিয়ে যৌন দৃশ্যে অভিনয় করানো, তাদের যৌন নিপীড়নের ছবি ও ভিডিও ধারণ এবং এসব আদান প্রদানের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন NCMEC এই তথ্য জানিয়েছে। ফেসবুক, গুগল, মাইক্রোসফট তাদের নেটওয়ার্কে শিশুদের যৌন কাজে ব্যবহার বা যৌন নিপীড়ন সংক্রান্ত যে কোনো তথ্য প্রাতিষ্ঠানিকভাবে NCMEC-কে জানিয়ে থাকে। NCMEC-র পরিসংখ্যান অনুযায়ী 2019 সালে শিশু পর্নোগ্রাফি, শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত ছবি ও ভিডিও ধারণ এবং তা আদান প্রদানের সর্বোচ্চ 19,87,430 ঘটনা ঘটেছে ভারতে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে ঘটেছে 11,58,390 ঘটনা এবং পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশে ঘটেছে 5,56,626 ঘটনা। শিশু পর্নোগ্রাফির সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকার তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীকে চলতি বছরের 15 অক্টোবর গ্রেপ্তার করে সাইবার অপরাধ বিভাগ। এ প্রসঙ্গে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস রেডিও তেহরানকে বলেন,
বাচ্চারা দেখি ঘর বন্ধ করে ঘরের মধ্যে কি করছিস, গেম খেলছি। গেম খেলছে না কি করছে এটা তো আর গার্জেন বুঝছে না। আবার অনেক গার্জেন আছে যে ইন্টারনেটের বিষয়টা বাচ্চারা এখন যতটা বুঝে গার্জেন ততটা বুঝেও না। ঘরে এবং স্কুল থেকে নৈতিকতা ধর্মীয় শিক্ষাগুলো পাওয়া উচিত, আর বাইরের যেগুলো সেগুলো সরকারকে করা উচিত, প্রশাসনকে করা উচিত। এই সাইটটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত।
ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরিন গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে যে শিশু পর্নোগ্রাফি বা তাদের যৌন নিপীড়ন সংক্রান্ত কন্টেন্ট তৈরি হচ্ছে এটা তো বিভিন্ন ওয়েবসাইটেই দেখা যায়, কিন্তু এগুলোর উপরে যথাযথ নজরদারি নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বিষয়গুলো তদন্তের সক্ষমতাও সেভাবে এখনো হয়নি। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুরো বিষয়টি সরকারকে কঠোর নজরদারির মধ্যে আনতে হবে। বাংলাদেশের সাইবার অপরাধ তদন্তের সাথে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত বিষয়গুলো তদন্তের জন্য যে সক্ষমতা এবং অবকাঠামো প্রয়োজন তা আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর আয়ত্তে নেই। সম্প্রতি আন্তর্জাতিক সংগঠন NCMEC-র সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ CID। এরপর গত নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত 16,500 ঘটনার কথা CID-কে জানিয়েছে NCMEC। প্রতিটি ঘটনাতেই সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করতে প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করা হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে হযরত ঈসা আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ঈসা আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। হজরত ঈসা আলাইহিসসালামের শুভ জন্মদিন উপলক্ষে আপনাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 25 ডিসেম্বর হচ্ছে সহৃদয় ও প্রশান্তির নবী হজরত ঈসা আলাইহিসসালামের পবিত্র জন্মদিন। পবিত্র কোরআনে তাঁকে রুহুল্লাহ নামেও উল্লেখ করা হয়েছে। তাঁর শুভ জন্মদিনে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।
মরিয়ম সালামুল্লাহ আলাইহার অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। তিনি যখনই তার কক্ষে যেতেন তখনই সেখানে বেহেশতি খাবার দেখতে পেতেন। মহিয়সী এই নারীর গর্ভেই জন্ম নেন হজরত ঈসা আলাইহিসসালাম।
ঈসা আলাইহিসসালামের কোনো পিতা ছিল না, সে কারণে তাঁর মায়ের প্রতি সন্দেহপূর্ণ দৃষ্টি ছিল তৎকালীন সমাজপতি আর ধর্মপতিদের। কলঙ্কের ওই অভিশাপ মোচন করতে জন্মের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিসসালামকে কথা বলার অলৌকিক শক্তি দিয়েছিলেন। একেবারে জন্মের পর থেকেই কথা বলতে শুরু করেছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। পবিত্র কোরআনে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যেসব বর্ণনা পাওয়া যায় সেগুলোই আমাদের কাছে প্রামাণ্য তত্ত্ব হিসেবে গৃহীত হয়েছে। সূরা মারিয়ামের ১৬ থেকে ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
হে মুহাম্মদ, এই কিতাবে মরিয়ামের অবস্থা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল এবং তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। এ অবস্থায় আমি তার কাছে নিজের রূহ অর্থাৎ ফেরেশতাকে পাঠালাম এবং সে তার সামনে একটি পূর্ণ মানবাকৃতিতে হাজির হল। মরিয়াম অকস্মাৎ বলে উঠল, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমি তোমার হাত থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি।
আল্লাহর দূত বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। এ কথা শুনে মারিয়ামের অন্তর প্রশান্ত হল, কিন্তু তারপরই ফেরেশতা বলল, আমি এসেছি তোমাকে একটি পবিত্র সন্তান দান করতে। এ কথা শুনে মারিয়াম অস্থির হয়ে জিজ্ঞেস করল, তা কি করে সম্ভব? এখন পর্যন্ত কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি, কিংবা আমি অসতী মেয়েও নই।
আল্লাহর দূত বললেন, তার মানে হলো তোমার আল্লাহ বলেছেন এটা আমার জন্যে খুবই সহজসাধ্য একটি ব্যাপার, আর এই ঘটনাকে আমরা জনগণের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করব এবং আমাদের পক্ষ থেকে এটি হবে একটা রহমত, এটা একটা অবশ্যম্ভাবী এবং স্থিরীকৃত ব্যাপার। মরিয়ম অবশেষে সন্তান সম্ভবা হলেন। যখন প্রসব বেদনা উঠল তখন তিনি উষর জনহীন এক প্রান্তরে একটি শুকনো খুরমা গাছের নিচে গেলেন। বেদনায় আনমনে বললেন, যদি এর আগে আমার মৃত্যু হতো এবং সবকিছু ভুলে যেতাম।
অতিরিক্ত কষ্টের মুখে তিনি যখন এসব বলেছিলেন তখন হঠাৎ অলৌকিক শব্দ তার কানে ভেসে এলো, দুশ্চিন্তা করো না, ভালো করে দেখো, তোমার রব তোমার পায়ের নিচে থেকে একটি ঝর্ণাধারা জারি করেছেন, আর তোমার মাথার উপরে তাকাও, দেখো শুকনো খুরমা গাছে কি সুন্দর খেজুর পেকে আছে, ওই গাছে নাড়া দাও যাতে তরতাজা পাকা খেজুর ঝরে পড়ে, এই সুস্বাদু খেজুর খাও আর ওই নহরের পানি পান করো এবং নবজাতককে দেখে চক্ষু জোড়াও। যখন যেখানেই কোনো মানুষ তোমার কাছে এই সন্তান সম্পর্কে জানতে চাইবে তুমি কেবল ইশারায় বোঝাবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রেখেছি, নিরবতার রোজা, তাই কারো সাথে কথা বলবো না।
আল্লাহর কুদরতে হযরত মরিয়ম মা হলেন। সন্তানের মুখ দেখে মা খুশি হলেন ঠিকই, কিন্তু মনে সংশয় না জানি কে কিভাবে। আল্লাহ সেজন্যই তাকে জানিয়ে দিলেন তিনি যেন কারোর সাথে কথা না বলেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী মরিয়ম সালামুল্লাহি আলাইহা পুত্রকে কোলে নিয়ে শহরের দিকে যেতে লাগলেন। মানুষ যখন তার কোলে সন্তান দেখতে পেল আশ্চর্য হল। এতদিন যারা মরিয়মকে একজন পবিত্র ও সচ্চরিত্রবতী এবং তাকওয়া সম্পন্ন বলে মনে করত তারা খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেল।
কেউ কেউ আবার তিরস্কারের সুরে বলতে লাগলো, ছি ছি ছি, এত তাকওয়া, এত পুত পবিত্রতা, অভিজাত বংশের মুখে চুনকালি পড়ল। তারা বলল, হে মরিয়াম, একটা আশ্চর্যময় এবং বাজে কাজ করেছ তুমি। মরিয়াম আল্লাহর আদেশক্রমে চুপ করে রইলেন, কেবল কোলের সন্তানের প্রতি ইঙ্গিত করলেন। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন,
আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে ঐশী গ্রন্থ দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে তার বরকতপূর্ণ ও মঙ্গলময় করেছেন, যতদিন আমি বেঁচে থাকব ততদিন তিনি আমার প্রতি নামাজ ও যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন, তিনি মায়ের প্রতি অনুগত থাকার নির্দেশও দিয়েছেন।
ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। সেই ছোটবেলা থেকেই তাঁর উপর দায়িত্ব বর্তিত হয়েছিল বনি ইসরায়েলকে এক আল্লাহর ইবাদত বা তৌহিদের পথে আহ্বান জানানোর। তিনি তাঁর নবুয়তের প্রমাণস্বরূপ বহু মুজেজা দেখিয়েছেন। তিনি ভাস্কর্য তৈরির কাদামাটি দিয়ে পাখি তৈরি করেন এবং তার ভেতর ফুঁ দিলে আল্লাহর আদেশে পাখিটার ভেতর প্রাণের সঞ্চার হয়। প্রাণিত হওয়ার পর মাটি দিয়ে তৈরি পাখিটা উড়ে যায়। তিনি জন্মান্ধ এবং বধিরদেরকে আল্লাহর দেওয়া মুজেজার সাহায্যে সুস্থ করে দিতেন। কুষ্ঠ রোগীরাও তাঁর হাতের ছোঁয়ায় সুস্থ হয়ে যেত। এমনকি মৃতদেরকেও তিনি আল্লাহর দেয়া অলৌকিক শক্তি বলে জীবিত করে দেন।
মহান আল্লাহ তাকে তাওরাত, ইঞ্জিল ও বিজ্ঞান শিক্ষা দিয়ে বনি ইসরায়েলীদের কাছে রাসুল হিসেবে পাঠিয়েছিলেন।
আল্লাপাক মানব জাতিকে একত্ববাদের দিকে আহ্বান করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন। নবী রাসুলগণ আল্লাহর প্রতি মানুষের সম্পর্ক বৃদ্ধির জন্য একত্ববাদের কথা বলতে গিয়ে তারা নানা ধরনের বাধা বিপত্তি, ভয় ভীতি, জুলুম নির্যাতন ও জানমালের ক্ষতির শিকার হয়েছেন। হযরত ঈসা আলাইহিসসালামও এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন না। মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁকেও ব্যাপক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক দুঃখ কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছে।
হযরত ঈসা আলাইহিসসালাম একাধারে 30 বছর আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, কিন্তু বনি ইসরায়েলের আলেমদের শত্রুতার কারণে জনগণ আল্লাহর প্রতি ইমান আনা থেকে বিরত ছিল। স্বল্প সংখ্যক লোকজন যারা তার কথায় ইমান এনেছিল তাদের অনেককেই শিষ্য হিসেবে মনোনীত করলেন, যাতে তারা আল্লাহর পথে বা সত্য দিনের পথে দাওয়াতি কাজে তার সহযোগী হয়। কিন্তু ইহুদিরা ঈসা আলাইহিসসালামের সাথে এত বেশি শত্রুতা করতে লাগলো যে শেষ পর্যন্ত তার উপর তারা আক্রমণই করে বসে। তারা চেয়েছিল হযরত ঈসা আলাইহিসসালামকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অত্যাচার থেকে ঈসা আলাইহিসসালামকে রক্ষা করলেন, তাকে সশরীরে জীবন্ত আসমানে উঠিয়ে নিলেন।
শ্রোতাবন্ধুরা, আমাদের এই আলোচনার সকল তথ্যসূত্রই আল কোরআন। যদিও ঈসা আলাইহিসসালামের উপর কিতাব অবতীর্ণ হয়েছিল, কিন্তু সেই কিতাবের বস্তুনিষ্ঠতা এখন প্রশ্নাতীত নয়। সে কারণে আমাদের খ্রিস্টান ভাই বোনদের বিশ্বাসে কোরআনের তথ্য অনুযায়ী খানিকটা ব্যতিক্রম রয়েছে। তাদের অনেকে বিশ্বাস করে ঈসা আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু ইসলামের আদর্শ ও বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম বেঁচে আছেন এবং শেষ জামানায় হযরত মাহদী আলাইহিসসালাম যখন আবির্ভূত হবেন তখন তাঁরও আগমন ঘটবে। শুধু তাই নয়, তিনি ইমাম মাহদী আলাইহিসসালামের ইমামতিতে নামাজ পড়বেন এবং বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁকে সহযোগিতা করবেন। তো যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আবারও সবাইকে।
এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 25 ডিসেম্বর শুক্রবার প্রাথমিক আয়োজন পত্র পত্রিকার পাতা বিশ্লেষণ অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। প্রথমে বাংলাদেশ। আজকের সবগুলো দৈনিকে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জেলখানা থেকে মুক্তির খবর গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। দৈনিক প্রথম আলো লিখেছে, ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্যোক্তারা চিন্তায়। হত্যা মামলা থেকে বাঁচতে ইউপি চেয়ারম্যানের করোনা নাটক, দৈনিক যুগান্তর। অবশেষে বাড়ি ফিরলেন সাংবাদিক কাজল, দৈনিক নয়া দিগন্ত। দলীয় শৃঙ্খলার ব্যাপারে কঠোর আওয়ামী লীগ, ওবায়দুল কাদের, দৈনিক ইত্তেফাক। একঘরে থাকা ব্রিটেনে আমেজহীন ক্রিসমাস, দৈনিক মানবজমিন। যীশুখ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত, বড়দিনের বাণীতে রাষ্ট্রপতি, এবং ধর্ম যার যার উৎসব সবার বড়দিনের বাণীতে প্রধানমন্ত্রী, এ দুটি খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। কলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম। শনিবার কলকাতায় শুভেন্দু নবাগতদের নিয়ে বৈঠক রাজ্য বিজেপি নেতৃত্বের, দৈনিক আনন্দবাজার। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে দুয়ারে সরকার এবার তারকাখচিত দেব মিনি নুসরতদের নিয়ে প্রচারের ভাবনা তৃণমূলের। কাশ্মীর দখলের পর ভারতে হামলা, শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্যে শোরগোল দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্যোক্তারা চিন্তায় শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে রয়েছে পুরো ইউরোপ। তার আগেই মহামারী ভাইরাসটির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইউরোপের বিভিন্ন দেশ কড়া লকডাউন জারি করে। অনেক দেশেই বড়দিন সামনে রেখে পণ্য বিক্রিতে ধস নেমেছে, নতুন ক্রয়াদেশও আসছে কম। আবার প্রস্তুত হওয়া পণ্যের জাহাজীকরণও পিছিয়ে দিচ্ছেন ক্রেতারা, ফলে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। কয়েকজন উদ্যোক্তা জানান, বসন্ত ও গ্রীষ্মের ক্রয়াদেশ আসার সময় মূলত অক্টোবর থেকে জানুয়ারি, কিন্তু ইউরোপের দেশে দেশে করোনার দ্বিতীয় ঢেউ ও লকডাউনের কারণে দুই মাস ধরে নতুন ক্রয়াদেশ কমে আসছে। হত্যা মামলা থেকে বাঁচতে ইউপি চেয়ারম্যানের করোনা নাটক শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, বগুড়ার শিবগঞ্জে পোনা মাছ ব্যবসায়ী শিমুল মিয়াকে হাত পা ভেঙে হত্যা মামলা থেকে বাঁচতে প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিহার ইউনিয়নের চেয়ারম্যান মাহিদুল ইসলাম করোনা নাটক করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিপোর্টে নেগেটিভ এলেও তিনি প্রচারণা চালাচ্ছেন, হত্যাকাণ্ডের আগে থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। মামলার বাদী নিহত শিমুলের ভাই বিহার ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার রায়হান আলী যুগান্তরকে জানিয়েছেন, তার ভাইকে অনৈতিক কাজে ব্যবহার ও দলে নিতে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে। মাহিদুল চেয়ারম্যান সহ 13 জনের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছেন। অবশেষে বাড়ি ফিরলেন সাংবাদিক কাজল, শীর্ষক খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, প্রায় 9 মাস পর বাড়ি ফিরলেন ঢাকার একটি দৈনিক পত্রিকার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা 11টায় কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় পৌঁছেছেন বলে জানিয়েছেন ছেলে মনোরম পলক। গত 11 মার্চ পুরান ঢাকার চকবাজার এলাকায় বাসা থেকে বের হয়েই নিখোঁজ হয়েছিলেন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজ হওয়ার 53 দিন পর গভীর রাতে যশোরে বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করার কথা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তখন এই সাংবাদিককে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া লাগিয়ে আদালতে নেয়ার ছবি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল। দলীয় শৃঙ্খলার ব্যাপারে কঠোর আওয়ামী লীগ, ওবায়দুল কাদের শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া যাবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বিষয়ে সকলকে সতর্ক করে দিয়ে বলেন, দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। একঘরে থাকা ব্রিটেনে আমেজহীন ক্রিসমাস শীর্ষক খবরে দৈনিক মানব জমিন লিখেছে, করোনাভাইরাসের নতুন স্ট্রেন বদলে দিয়েছে সবকিছু। বড়দিনে উৎসবের আমেজে মেতে উঠবে ব্রিটেন, এমন প্রস্তুতির মধ্যেই খবর আসে নতুন স্ট্রেইনের। দুনিয়ার অনেক দেশ ব্রিটেনের সঙ্গে বন্ধ করে দেয় বিমান চলাচল, উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। নতুন স্ট্রেন শনাক্ত হওয়ার আগেই ভাইরাস নিয়ন্ত্রণ করতে বিশ্বের সবার আগে তড়িঘড়ি করে ফাইজারের টিকা আনে ব্রিটেন। মানুষের মাঝে প্রয়োগও শুরু করা হয় এ মাসের শুরুতে। পরিকল্পনা ছিল দীর্ঘদিন ধরে লকডাউন আর নিয়ম শৃঙ্খলায় বন্দী থাকা দেশবাসীকে বড়দিনের আনন্দ ভাগাভাগি করার সুযোগ করে দেওয়া। সবকিছু যখন শেষের দিকে, ঠিক তখনই সব ওলটপালট হয়ে যায় এক নিমিষে। এবারে কলকাতার দৈনিকের কিছু খবরের বিস্তারিত। শনিবার কলকাতায় শুভেন্দু নবাগতদের নিয়ে বৈঠক রাজ্য বিজেপি নেতৃত্বের শীর্ষ খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে, গত শনিবার বিজেপিতে পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। এই শনিবার তিনি প্রথম পদার্পণ করবেন রাজ্য বিজেপির নির্বাচনী দপ্তরে। মাঝে দলের হয়ে একাধিক সমাবেশ করলেও শনিবার দুপুরে দৈনিক কলকাতার হেস্টিংস মোড়ে রাজ্য বিজেপির প্রধান নির্বাচনী দপ্তরে প্রথমবার আসছেন শুভেন্দু। শুভেন্দু সহ সম্প্রতি যারা দলে যোগ দিয়েছেন ওই দপ্তরে তাদের সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির। দুয়ারে সরকার এবার তারকাখচিত দেব মিমি নুসরতদের নিয়ে প্রচারের ভাবনা তৃণমূলের শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন। জানুয়ারি মাস ধরে আপনার দুয়ারে তারকা প্রতিনিধিরা, রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পে এবার সাংসদ বিধায়কদের নামাতে চাইছে তৃণমূল। সেই মতো দেব মিমি নুসরতদের সঙ্গে কথা বলে দিনক্ষণ স্থির করার প্রক্রিয়া শুরু করেছে শাসক দল। দুয়ারে সরকার কর্মসূচির বাকি একটা মাস অর্থাৎ জানুয়ারিতে এরাই দুয়ারে ঘুরে ঘুরে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেবেন এমনই পরিকল্পনা। কাশ্মীরে দখলের পর ভারতে হামলা, শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্যে সরগোল শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, উপত্যকা থেকে 370 ধারা বিলোপের পর বিতর্কিত মন্তব্য করে ভারতীয়দের কটাক্ষের শিকার হয়েছিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। এবার তার গাজওয়ায়ে হিন্দ প্রতিষ্ঠার জন্য মুসলিমদের কাছে আবেদনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, আমাদের প্রাচীন সাহিত্যে গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে। আফগানিস্তান থেকে সৈনিকদের দল এটকে পৌঁছবে, সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও, কাশ্মীর দখল করবে তারা। আগে মুসলিমরা কাশ্মীর দখল করবে, তারপর আক্রমণ করবে ভারতের উপর। তার এই মন্তব্যের কথা জানাজানি হতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশন নিয়ে নানা বিতর্ক, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তদন্তের জন্য সোচ্চার হয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। সম্প্রতি 42 জন বিশিষ্ট নাগরিক প্রেসিডেন্টের কাছে আবেদন জানিয়েছেন। তো এ বিষয়ে আজ আমরা কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব বদিউল আলম মজুমদার, সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের 42 জন বিশিষ্ট নাগরিক প্রেসিডেন্টের কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছেন। তো এই আবেদনের যৌক্তিকতা কতটা?
আবেদনের যৌক্তিকতা হলো, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা, যাতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা বেগবান হয়, অব্যাহত থাকে। কিন্তু এই নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানুষের আস্থা চলে গিয়েছে এই প্রতিষ্ঠানের উপর এবং নির্বাচনী ব্যবস্থার উপর। এবং নির্বাচনী হলো নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পন্থা, এবং এই শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক পন্থা যদি বন্ধ হয়ে যায় তাহলে যেটা হবে অনিয়মতান্ত্রিক এবং অসাংবিধানিক পন্থায় ক্ষমতা বদলের পথ প্রশস্ত হবে, যেটা কারোর জন্য কাম্য নয়। তো এটা আমরা হোক চাই না। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচন কমিশন অভূতপূর্ব কতগুলো কাজ করেছে। যে আগেরও নির্বাচন কমিশন এরকম নির্বাচনী ব্যবস্থা নিয়ে নয় ছয় করেছে, তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে নাই কিংবা করতে পারে নাই, কিন্তু এই নির্বাচন কতগুলো দুর্নীতিতে, আর্থিক দুর্নীতিতে, আর্থিক অসদাচরণ নিযুক্ত হয়েছে। এই কোন প্রতিষ্ঠানেই দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এবং যদি একটা স্বাধীন শক্তিশালী এবং কার্যকর নির্বাচন কমিশন থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হওয়ার পথটা সুগম হতে পারে।
জি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানানোর পর নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন এই আবেদন উদ্দেশ্য প্রণোদিত। তিনি দাবি করেছেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটারই ভিত্তি নেই। তার এ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
আমরা তো একটা উদ্দেশ্য নিয়েই করেছি, উদ্দেশ্য প্রণোদিত, তবে অসৎ উদ্দেশ্য প্রণোদিত নয়। উদ্দেশ্য প্রণোদিত হলো এই প্রতিষ্ঠানটা রাষ্ট্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটার উপর আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা নির্ভর করে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল, আমাদের বহু ব্যক্তিরা প্রাণ দিয়েছিল এই এই দেশের স্বাধীনতার জন্য, আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই নির্বাচন কমিশন সেটা সেটা ধ্বংস করে দিয়েছে এবং সেই জন্যই আমাদের সেই উদ্দেশ্যেই, যাতে এই নির্বাচন কমিশন তারা এই অপকর্মগুলো অব্যাহত রাখতে পারে, সেই লক্ষ্যে আমরা এই এই আবেদন করেছি এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে এবং সম্পূর্ণ ওই যে সাংবিধানিকভাবে আমরা এই আবেদন করেছি। অবশ্যই আমরা এই যে উদ্দেশ্য প্রণোদিত এবং এটা সৎ উদ্দেশ্য প্রণোদিত।
জনাব বদিউল আলম মজুমদার, শাহাদাত হোসেন চৌধুরী আরও একটি দাবি করেছেন। তিনি বলেছেন বর্তমান কমিশন যথেষ্ট চেষ্টা করছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য। তার এ দাবিকে আপনি কিভাবে দেখবেন?
নির্বাচন কমিশন, আমাদের নির্বাচন কমিশন আইনগতভাবে অনেক শক্তিশালী, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমস্যা হলো যেসব ব্যক্তিরা এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের দুর্বলতার জন্যই, তাদের তাদের দুর্নীতির জন্যই, তাদের পক্ষপাত দুষ্টতার জন্যই এবং তাদের অপকর্মের জন্যই এই শক্তিশালী নির্বাচন কমিশনটা কার্যকর নয়। এবং শুধু তাই নয়, আমাদের এই দেশের অপূরণীয় ক্ষতি করছে, এই দেশের জনগণের অপূরণীয় ক্ষতি করছে।
জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বড় রকমের হোঁচট খেয়েছে এবং এর জন্য নির্বাচন কমিশনের দায় দায়িত্ব রয়েছে বলে এর আগে বিভিন্ন মহল থেকে বক্তব্য দেওয়া হয়েছে, আপনারও কি তাই মনে হয়?
অবশ্যই, এই এই আমি তো বললাম এই নির্বাচন কমিশন চরম জালিয়াতির, এই এই যেমন গত জাতীয় নির্বাচন হলো সেই নির্বাচনের 213টা কেন্দ্রে শতভাগ ভোট করেছে, যে এবং বিএনপির মতো দল সেই নির্বাচনে 1100-1200 কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে, ইভেন আওয়ামী লীগ পর্যন্ত 2 কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে। এগুলো তো সম্পূর্ণ বানোয়াট তথ্য, বানোয়াট নির্বাচনী ফলাফল। তো এরা অপূরণীয় ক্ষতি করেছে এই এবং এই যে তারা পক্ষপাত দুষ্ট আচরণ করে, আর সবচেয়ে বড় কথা যে তারা আর্থিক দুর্নীতি, অনিয়ম এবং ভয়াবহ আর্থিক অপরাধে তারা লিপ্ত হয়েছে।
জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আমরা সাক্ষাৎকারের শেষ প্রান্তে চলে এসেছি, তো সবশেষে আপনার কাছে জানতে চাইব প্রেসিডেন্টের কাছে বিশিষ্ট জনেরা যে আবেদন জানিয়েছেন তার ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনার মনে হয়?
আমরা আশা করি যে আমি আগেই বলেছি আমরা সম্পূর্ণ সাংবিধানিক পদ্ধতি আমরা অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবে আমরা এই আবেদন করেছি। রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান এবং সবার অভিভাবক, আমি নিশ্চিত এই গুরুতর অভিযোগগুলো উনি এগুলো অগ্রাহ্য করবেন না এবং এগুলোর প্রতি তিনি যথাযথ গুরুত্ব দিয়ে তিনি বিহিত ব্যবস্থা নেবেন।
তো জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়ে, বিশেষ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে সমস্ত বিতর্ক, দুর্নীতি, অনিয়ম, এটা নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য যে 42 নাগরিক আবেদন জানিয়েছেন প্রেসিডেন্টের কাছে, সে সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, এখনই বিদায় নিতে হবে। যাওয়ার আগে হাতে থাকা সর্বশেষ কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতওয়াক্কিল জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের 3,800 শিশু নিহত হয়েছে। এছাড়া সৌদি আগ্রাসনের কারণে 4,00,000 বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে, যাদের জরুরি ভিত্তিতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। গতকাল রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের যেসব মানুষ সৌদি জোটের আগ্রাসন অবরোধের অসহায় শিকার, তাদের মধ্যে শিশুরা সবার শীর্ষে রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি অপুষ্টিতে ভুগছে এবং সৌদির নেতৃত্বাধীন জোট ইয়েমেনের শিশু হাসপাতালগুলোতেও হামলা চালাতে লজ্জাবোধ করছে না বলে তিনি মন্তব্য করেন। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করছে। এরই মধ্যে ওই এলাকা থেকে 7,000-এর বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার অগ্নিকাণ্ড শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যে তা 3,000 একর ভূমির গাছপালা ও ফসলের খ্যাত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ এ তথ্য দিয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনের ভয়াবহতা বিবেচনা করে ঘাটের কাছাকাছি যে সমস্ত ঘরবাড়ি রয়েছে সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বড় ধরনের রাজনৈতিক পাপ বলেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ক্ষমতার শেষ মুহূর্তে সৌদি আরবের কাছে গাড়ির স্মার্ট বোমা বিক্রির জন্য তাড়াহুড়া করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের মিজোরাম রাজ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আস্তানা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এবং পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার, নরেন্দ্র মোদীর অভিযোগ তৃণমূল বলছে মিথ্যা কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায় রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।